Hello.
এবার শুরু হচ্ছে আমাদের বুধবারের সাপ্তাহিক বিশেষ আয়োজন কল ইন শো হ্যালো ওয়াশিংটন। আজকের বিষয় বাংলাদেশের চলমান পরিস্থিতি, সমাজ ও অর্থনীতিতে এর প্রভাব। সঞ্চালন করছেন আনিস আহমেদ।
ধন্যবাদ সাবরিনা চৌধুরী। শ্রোতারা, যেমনটি একটু আগেই শুনলেন, আপনাদের জিজ্ঞাসা আর আমাদের বিশেষজ্ঞ প্যানেলিস্টদের জবাবের এই সাপ্তাহিক আয়োজন হ্যালো ওয়াশিংটনের আজকের বিষয় হচ্ছে বাংলাদেশের চলমান পরিস্থিতি, সমাজ ও অর্থনীতিতে এর প্রভাব। এ ব্যাপারে প্রশ্ন করতে চাইলে অনুষ্ঠান চলাকালে এই নম্বরে ফোন করতে পারেন 2026193062। আজ আমাদের অতিথি প্যানেলে বিশেষ অতিথিরা হচ্ছেন বাংলাদেশ ট্রান্সপ্যারেন্সি ইন্টারন্যাশনালের চেয়ারপারসন, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও বিশিষ্ট মানবাধিকার কর্মী অ্যাডভোকেট সুলতানা কামাল। অ্যাডভোকেট সুলতানা কামাল, আপনাকে স্বাগতম। রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক, সমাজ ও অর্থনীতি বিষয়ক বিশ্লেষক ডক্টর মাহবুবুল মোকাদ্দেম আকাশ। অধ্যাপক মাহবুবুল মোকাদ্দেম আকাশ, আপনাকে স্বাগতম। আরও আছেন বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন, সংক্ষেপে বিজিএমই এর সাবেক চেয়ারম্যান জনাব আনোয়ারুল আলম চৌধুরী। জনাব আনোয়ারুল আলম চৌধুরী, আপনাকেও স্বাগতম। বাংলাদেশের যে চলমান পরিস্থিতি এবং এর প্রভাব প্রতিক্রিয়া নিয়ে আমাদের আলোচকরা আলোকপাত করবেন, সেই পরিস্থিতিকে কিভাবে সংজ্ঞায়িত করা যায় সে নিয়ে বিতর্ক আছে। কেউ বলছেন এটি রাজনৈতিক আন্দোলন, কেউ বলছেন নিছক সন্ত্রাস, কেউ বলছেন অবরোধ হরতাল, কেউ বলছেন যে হরতালে এমন ট্রাফিক জ্যাম তারা কখনই দেখেননি, কেউ বলছেন তাদের আন্দোলন সফল হচ্ছে, কেউ বলছেন এটা আদৌ কোনো আন্দোলন নয়। তবে ঘটনা যাই হোক না কেন, এই পরিস্থিতির কারণে সাধারণ মানুষের জানমালের যে ক্ষতি হচ্ছে, পেট্রোল বোমার আঘাতে হতাহত হচ্ছেন নিরীহ মানুষ, এই সাম্প্রতিক কাল পর্যন্ত যে অর্থনীতি ঊর্ধ্বমুখী ছিল এখন তা মুখ থুবড়ে পড়ছে, সমাজে এক অকারণ অস্থিরতা সৃষ্টি হয়েছে, সে ব্যাপারে বোধহয় কারো দ্বিমতের কোনো অবকাশ নেই। আমরা এবার সরাসরি প্রশ্ন উত্তরের পর্বে যাচ্ছি। বহু শ্রোতাই প্রশ্নের জন্য প্রস্তুত আছেন। প্রশ্ন সংক্ষিপ্ত রাখার জন্য এবং উত্তরের পুনরাবৃত্তি না ঘটানোর জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আমাদের সবিনয় অনুরোধ রইল। প্রথম প্রশ্নটি করছেন আলমগীর ফরিদুল হক ম্যানচেস্টার থেকে। হ্যালো।
আমি আলমগীর হক বলছিলাম ম্যানচেস্টার থেকে। দেশের চলমান রাজনৈতিক সংকট এবং রাজনৈতিক অসততা আমাদের অর্থনৈতিক বুনিয়াদকে ধ্বংস করতে বসেছে। সম্প্রতি আমেরিকান একটি পত্রিকায় অত্যন্ত ঝুঁকিপূর্ণ যে সকল রাষ্ট্রকে চিহ্নিত করেছে, বাংলাদেশ নাম তাতে অন্তর্ভুক্ত করা হয়েছে। এমনকি ইউরোপীয় ইউনিয়ন আমাদের চলমান সংঘাত ও সন্ত্রাসের কারণে আমাদের গণতন্ত্র চর্চাকে গণতন্ত্রের স্খলন হিসেবে দেখছে। তারা আমাদের জিএসপি রিভিউ করে দেখছে, ফলে আমাদের দেশের জিএসপি সুবিধাসমূহ এখন নিম্নগামী এবং তা আমাদের ভাবমূর্তি নষ্ট করেছে গ্লোবালি। পুলিশ যেখানে আশেপাশেই অবস্থান করছে সেখানেই অভিজিতের মতন মুক্তমনা মানুষের হত্যাকাণ্ড ঘটে জনসমক্ষে। মৌলবাদী সন্ত্রাস যেন দেশে ঘুরে যাচ্ছে এবং তা সহনীয় করে তোলা হচ্ছে অবিরত। দেশের বিশাল ভবিষ্যৎ আমাদের এই নতুন প্রজন্ম, যারা মেট্রিক পরীক্ষার্থী, যারা হরতালের জন্য পরীক্ষায় অংশ নিতে পারছে না এবং কোনো পক্ষেই এই ভালোবাসাহীন দেশে কোনো ভূমিকা নিচ্ছে না। দিনে আনা দিনে খাওয়া মানুষের পেটে লাথি মারা হচ্ছে। আজকের আলোচকেরা আমাদের এই আত্মধ্বংসী রাজনীতিকে কোন সংজ্ঞায় সংজ্ঞায়িত করবেন বলে আপনারা ভাবছেন? অনেক ধন্যবাদ।
সেই মৌলিক প্রশ্নটা চলে আসে যে এখনকার পরিস্থিতিকে কোন সংজ্ঞায় সংজ্ঞায়িত করা যায়। অ্যাডভোকেট সুলতানা কামাল,
ধন্যবাদ। এই পরিস্থিতিকে তো কোনো অবস্থাতেই খুব সন্তোষজনক বলা যায় না, বরং নানাভাবে আর্থসামাজিক যে পরিস্থিতি এবং আমাদের যে শিক্ষা ব্যবস্থা এবং আমাদের প্রতিদিনকার জীবনযাপনের উপরে যে আক্রমণ চলছে, যে আঘাত এসেছে, সেরকম এক একটা জায়গায় মনে হচ্ছে যে এর আগে কখনো আমরা এই ধরনের অভূতপূর্ব একটা অবস্থার সম্মুখীন হইনি। আমরা আমাদের জীবনে অনেক আন্দোলন সংগ্রাম দেখেছি, যেখানে আন্দোলন সংগ্রামে যারা অংশগ্রহণ করেছেন তারা স্বেচ্ছায় অংশগ্রহণ করেছেন এবং আন্দোলন সংগ্রামের সঙ্গে যে ঝুঁকি, যে দায় দায়িত্ব থাকে সেটা তারা স্বেচ্ছায় বহন করেছেন এবং সেটা সেইভাবেই চলেছে। এখন দেখা যাচ্ছে যে এই আন্দোলন সংগ্রামের নাম করে যে ঘটনা ঘটছে সেখানটায় অত্যন্ত অনিচ্ছুক ব্যক্তিরা বিভিন্ন ভাবে হয়রানির শিকার হচ্ছেন এবং এখন পর্যন্ত যে মানুষগুলি পেট্রোল বোমা এবং অন্যান্য যে সন্ত্রাসী কর্মকাণ্ড সেটার জন্য যে আঘাতপ্রাপ্ত হয়েছেন কিংবা মৃত্যুবরণ করেছেন, তাদের অনেকেই দেখা গেছে যে দেশে কি ঘটনা ঘটছে সেটা সম্পর্কেও তারা সচেতন ছিলেন না, দু একজন বাংলাদেশের প্রধানমন্ত্রীকে কিংবা খালেদা জিয়াকে সেটা পর্যন্ত জানেন না, এরকম মানুষও মৃত্যুবরণ করেছেন। তো এর ফলে দেখা যাচ্ছে যে বাংলাদেশের উপর দিয়ে যে পরিস্থিতি একেবারে চাপিয়ে দেওয়া হয়েছে সেটা এক অর্থে বলা যাচ্ছে যে চরম অগণতান্ত্রিক, সুশাসনের চরম অবক্ষয় সেখানে বলা যেতে পারে। এবং আরেকটা কথা হচ্ছে যে এই ধরনের পরিস্থিতি সৃষ্টি করার ফলে যে কথাটা প্রশ্নকর্তার মুখ থেকে একদম সবচেয়ে শেষে এসেছে সেটা হলো যে অগণতান্ত্রিক শক্তিগুলি, যাদেরকে আমরা জঙ্গিবাদী বলতে পারি, যাদেরকে আমরা সন্ত্রাসী শক্তি বলি, যাদের সন্ত্রাস দিয়েই যারা নিজেদের কার্যসিদ্ধি করতে চায়, সেই মানুষগুলি কিংবা সেই শক্তিগুলি তাদের একটা বিরাট বড় অবস্থান তৈরি করে নিতে চাইছে।
ধন্যবাদ অধ্যাপক মাহবুবুল মোকাদ্দেম আকাশ।
আমার মনে হয় যে এখানে বাংলাদেশের তো দুটো দিক, একটা রাজনৈতিক দিক, একটা অর্থনৈতিক দিক। অর্থনৈতিক বা সামাজিক দিকে বাংলাদেশ যখন এগিয়ে যাচ্ছিল, আপনি কৃষি বলেন, গার্মেন্ট শিল্প বলেন, আপনার এক্সপোর্ট করে রিজার্ভের পরিমাণ বলেন, জিও পলিটিক্যালি একটা সুবিধাজনক অবস্থান বলেন, এগুলো সব ইতিবাচক দিক। এই ইতিবাচক দিকগুলো যখন আগাচ্ছিল তখন একটা ক্ষমতা ট্রান্সফারের ইস্যু আসে, নির্বাচনের ইস্যু আসে, এবং সেই নির্বাচনের ইস্যুকে কেন্দ্র করে দুটো দলের মধ্যে যে ডিপ বিভাজন আছে, গভীর ভাগ আছে, এবং সেটা কিন্তু শুধু মানে শাসক শ্রেণীর ক্ষমতা দখলের ভাগই নয়, একটা আদর্শগত ভাগও আছে, কর্মসূচিগত ভাগও আছে, এবং অরিজিন কার কোনখানে সেই ভাগও আছে। সেই ভাগটার সংকটটা রাজনৈতিক সংকটে পরিণত হলো, সেই সংঘর্ষের সংকটে পরিণত হলো, তার ফলে একটা জ্যানত্যান প্রকারের নির্বাচন হলো যেটা গ্রহণযোগ্য হলো না। তারপরে একটা যুদ্ধাপরাধের বিচার প্রক্রিয়া চলছে, সেই তারা আবার তাদের নিজেদেরকে রক্ষা করার জন্য ওই যে অসন্তুষ্ট রাজনৈতিক বিরোধী দল তার ঘাড়ে বন্দুক রেখে স্বীকার করা শুরু করলো। এবং আলটিমেটলি যেটা সুতানা কামাল বলেছেন যে একটা অদ্ভুত ঘটনা ঘটছে, আমরা অতীতে রাজনৈতিক আন্দোলনে দেখতাম দল, এক রাজনৈতিক দল আরেক রাজনৈতিক দলের সঙ্গে মারামারি করছে, অথবা রাষ্ট্র তার অন্য রাজনৈতিক দলের উপর, মানে রাষ্ট্র ক্ষমতা বহির্ভূত রাজনৈতিক দলের উপর অত্যাচার করছে। এখানে এখন রাষ্ট্র ক্ষমতা বহির্ভূত দল বা যারা আছে তারা রাষ্ট্রের বিরুদ্ধেও তেমন আন্দোলন করে না, আবার রাষ্ট্রের যে ক্ষমতাসীন দল তার লোকদের সঙ্গেও কোনো সংঘর্ষ করে না, তারা টার্গেট করেছে অপরিচিত নিরীহ মানুষদেরকে। এটা তো আশ্চর্য ব্যাপার, এই পর্যন্ত বাংলাদেশে এই ঘটনা কখনো ঘটেনি। যে আমি একটা একটা বাস কক্সবাজারে গেছে বেড়াতে, ফেরার পথে কুমিল্লার পাশে দাঁড়িয়েছে, সেখানে আমি রাত্রেবেলা এসে আগুন জ্বালিয়ে দিলাম, এবং এটা কে মরল কে না মরল তার ব্যাপার না, আমি একটা আতঙ্ক সৃষ্টি করলাম। এই কৌশল নেওয়ার ফলে এখন যেটা হয়েছে যে বিরোধী দলও মানুষের কাছ থেকে আইসোলেটেড হয়ে গেছে, যারা আন্দোলন করে গণতন্ত্র আনতে চাচ্ছিল, সরকারও পুরোপুরি তার আস্থা অর্জন করেনি। তবে তবে প্রথম রাউন্ডের খেলায় 5 জানুয়ারির নির্বাচন অনুষ্ঠানের প্রশ্নে হাসিনা সকলকে যেভাবেই হোক অতিক্রম করে একটা নির্বাচন করেছে যেটা নৈতিকভাবে হয়তো গ্রহণযোগ্য নয়, কিন্তু আনুষ্ঠানিকভাবে বিশ্বের বিভিন্ন দেশ এটা গ্রহণ করে নিয়েছে। এখন সেকেন্ড লেভেলের যে ফাইট চলছে সেই ফাইটে একটা অবিরাম বিরামহীন সংগ্রামের কথা বলা হয়েছিল, সেটাও এখন আস্তে আস্তে স্থগিত হয়ে যাচ্ছে। সুতরাং এখন প্রশ্নটা দাঁড়াচ্ছে যে আমাদের যে ক্রমবর্ধমান উন্নয়নশীল অর্থনৈতিক শক্তি আর এই যে ক্রম অবনতিশীল রাজনৈতিক শক্তি, তার মধ্যে কোনটা কোনটাকে হারাতে পারে।
ধন্যবাদ অধ্যাপক আকাশ আপনাকে। জনাব আনোয়ারুল আলম চৌধুরী।
ধন্যবাদ। আসলে রাজনৈতিক একটা ক্রাইসিস কিন্তু চলছেই, এবং এটা আমরা 2013 সালেও দেখেছি, 2014 ইলেকশনও হলো, সেটাও যদিও সেটা সরকার বলেছিল এটা কনস্টিটিউশনাল রাইট কে তারা মেনটেন করার জন্য করেছে, কিন্তু আলটিমেটলি 2015 সালে এসে সেটা কিন্তু রূপটা নিয়ে গেলো ডিফারেন্ট ওয়েতে। এবং রাজনৈতিক মতদ্বন্দ্ব হতে পারে, কিন্তু এটা যে এরকম সহিংসতাপূর্ণ হয়ে যাবে সেটা কিন্তু কারোর কাছে মানে গ্রহণযোগ্য ছিল না, কারোর কাছে আশাও ছিল না। তাই এটা রাজনৈতিক প্রবলেমটা রাজনৈতিক ভাবে কিন্তু সলিউশন হওয়া উচিত, কিন্তু আমরা এখন যা দেখছি এটা কিন্তু দুই দলই এমন একটা জায়গায় স্ট্যান্ড করেছে যে এখান থেকে কোনো এক্সিট এর কোনো কিছু কিন্তু আর দেখা যাচ্ছে না এখন পর্যন্ত। এবং এই জিনিসটা ব্যবসায়ীদেরকে সবসময় কিন্তু একটু চিন্তা ফেলে দেয়, কারণ ব্যবসা করতে গেলে এভরিবডি নিডস দেয়ার সেফটি এন্ড সিকিউরিটি অফ দেয়ার ইনভেস্টমেন্ট। তারা একটা স্থিতিশীলতা চায়, তারা তাদের ইনভেস্টমেন্টের সিকিউরিটি কিন্তু চায়। দেশে যেরকম আজকে বাংলাদেশটা তিনটা পিলারের উপর দাঁড়ানো, এগ্রিকালচার এবং আরেকটা হলো ফরেন রেমিটেন্স আর আরএনজি সেক্টর। এখন এগ্রিকালচার সেক্টরও দেখা যাচ্ছে যে এই বন্ধ মানে হরতাল এবং ঢাকা শহরকে ঘেরাও এর কারণে এগুলো কিন্তু মুভমেন্ট করতে পারছে না, এবং সেই ইন্ডাস্ট্রিও কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে, লোকাল ইন্ডাস্ট্রি শেষ হয়ে যাচ্ছে। একমাত্র এক্সপোর্ট কিন্তু এখনো চলছে এবং সরকার কিন্তু সেটাকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করছে, বিরোধী দলও কিন্তু নৈতিকভাবে দেখা যাচ্ছে যে সেটাকে ডিস্টার্ব করছে না। বাট ওভারঅল এক্সপোর্ট ডিপেন্ড করে কিন্তু একটা দেশের ইমেজের উপর, দেশের স্থিতিশীলতা যদি না থাকে তাহলে কিন্তু বিদেশিরা কোনো অবস্থাতে কিন্তু বাংলাদেশ থেকে কিন্তু ইম্পোর্ট করবে না। আজকে দেখা যাচ্ছে যে বিদেশিরা কিন্তু বাংলাদেশে আসছে না, এবং যে জিনিসটা একটু আগে আমরা শুনলাম যে বিদেশেও কিন্তু অলরেডি বলা শুরু করেছে যে বাংলাদেশ ইজ এ ক্রিটিক্যাল সিচুয়েশন এবং নো ওয়ান শুড ট্রাভেল ইন বাংলাদেশ। তার মানে এটা হলো যে বাংলাদেশের যে ইমেজ ক্রাইসিস, বাংলাদেশের যে একটা যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে কেউই কিন্তু সেফ ফিল করছে না। তার মানে এই এক্সপোর্ট সেক্টরটা আগামীতে কিন্তু এটা বিপদে পড়বে। এখন পর্যন্ত আমরা নেগেটিভ ওই সেন্সে দেখিনি, বাট আমি যদি গ্রোথের কথা চিন্তা করি, কাস্টমার কিন্তু অর্ডার ও প্লেস করা কমিয়ে দিচ্ছে কিন্তু আস্তে আস্তে করে, তো কাস্টমার অল্টারনেটিভ খুঁজছে। তো এই অবস্থায় সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হলো যে আমরা আশা করতে চাই যে আমাদের লিডাররা এই জিনিসগুলি অনুধাবন করবে, এবং রাজনীতিটা রাজনৈতিক মোকাবেলায় কিন্তু করা উচিত, এটা সহিংসতাপূর্ণ দিকে কিন্তু যাওয়া উচিত না কোনো অবস্থাতে, যেখানে আরেকটা দল এসে, কারণ এই ধরনের ক্রাইসিসের সময় দেখা যায় ভেস্টেড ইন্টারেস্ট গ্রুপ কিন্তু ঢুকে যায়। এবং আরেকটা কথা আসে, যেমন কথায় আসলো যে আমেরিকা জিএসপি, আমেরিকান জিএসপির সাথে কিন্তু বাংলাদেশের এই বর্তমানে ক্রাইসিসের কোনো সম্পর্ক নাই, এটা টোটালি পলিটিক্যাল একটা বাংলাদেশের সরকারের সাথে আমেরিকার সরকারের কিন্তু এটা নেগোসিয়েশনের মামলা, ওখানে কিন্তু ডিফারেন্ট ইস্যু।
আমরা এবার আমাদের আরেকজন প্রশ্নকর্তা অনেকক্ষণ ধরে ওয়েট করছেন, অপেক্ষা করছেন, ঢাকা থেকে স্মিতা। হ্যালো,
আমি স্মিতা বলছি ঢাকা থেকে। আমি একটি মার্কেটিং কোম্পানিতে নিয়োজিত আছি একজন কর্মী হিসেবে। আমার দৃষ্টিভঙ্গি থেকে আমি দেখছি প্রতিদিন যে মার্কেটিং এর সাথে জড়িত আমার কোম্পানির সাথে হোক বা অন্য কোম্পানি যেই হোক না কেন, প্রত্যেকটা দিন আমি দেখতে পাচ্ছি যে প্রোডাকশন থেকে শুরু করে সাপ্লাই চেইনে যতজন মানুষ জড়িত আছেন প্রত্যেকটি মানুষ বাংলাদেশের বর্তমান পরিস্থিতির কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এবং একটি দেশের বাণিজ্যিক প্রেক্ষাপট থেকে চিন্তা করলে প্রথম তিন মাস একটি বছরের প্রায় শেষ হতে চলল, এবং আমি জানি যে এই তিন মাসের মধ্যে অনেকখানি ভাবে আমার নিজের কোম্পানি সহ জড়িত প্রত্যেকটি মানুষের ব্যবসা ভীষণ রকম ভাবে ব্যাহত হচ্ছে, এবং এটি একটি চেইন রিয়াকশনের মতো যে প্রোডাকশন হচ্ছে না, সাপ্লাই হচ্ছে না ঠিক মতো, ইভেনচুয়ালি কাস্টমারের হাতে জিনিসটা ঠিক মতো পৌঁছচ্ছে না। এই জিনিসগুলো মাল্টিন্যাশনাল গুলো যেভাবে সামাল দিতে পারছে এখনো পর্যন্ত, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে শ্রমিক, কৃষক, দিনমজুর এই শ্রেণীর লোকগুলো। ফলে এই যে একটা বিশাল গ্যাপ সৃষ্টি হচ্ছে সেটি আমাদের বাণিজ্যকে, একটি দেশকে বিকলাঙ্গ করে দেওয়ার জন্য অনেক অনেক বড় একটা ভূমিকা পালন করতে পারে। এই ব্যাপারে যদি আপনারা একটু কিছু বলতেন তাহলে উপকৃত হতাম।
আমি এ ব্যাপারে বক্তব্য রাখার জন্য প্রথমেই অধ্যাপক আকাশের কাছে যাচ্ছি।
আচ্ছা, এখন পর্যন্ত ইকোনমিতে প্রবল ক্ষুদ্র সংকট দেখা দেয়নি। যেমন আপনার কিছুদিন আগে যেসব দাতা দেশগুলো যেসব ইন্টারন্যাশনাল এজেন্সিগুলো আমাদের দেশ সম্পর্কে মূল্যায়ন করে, তারা বলেছে যে এত কিছুর পরেও বাংলাদেশের এবারকার গ্রোথ রেট 6% কাছাকাছি থাকবে, এবং এটা সাউথ এশিয়ার অন্যান্য গ্রোথ রেটের তুলনায় এটা যদি থাকে তাহলে বাংলাদেশ অন্যান্য দেশের তুলনায় খুব একটা খারাপ থাকবে না। কিন্তু যেটা দুঃখজনক, যেটা আমি বলতে চেয়েছিলাম আমার শুরুতেই, যে এটা তো 6% এটা 8% হওয়াটা যেটা খুবই ইজিলি, সেই জিনিসটা হতো যদি আমরা একটা স্টেবল পলিটিক্যাল এনভায়রনমেন্ট পেতাম। এখন নানা রকম অসুবিধা হচ্ছে, কিন্তু যেমন ধরেন এটা কিন্তু পারভেজ ভাই বললেন যে গার্মেন্টস এর এক্সপোর্টের গ্রোথ কিন্তু নেগেটিভ হয়নি, বেড়েছে, কিন্তু আগের বছরের তুলনায় বা আগের এই সময়ের তুলনায় এক্সপোর্ট কমে যায়নি। এখন এটা যদি কন্টিনিউ করে, আমি তো বলেছি যে এখন আস্তে আস্তে সংকটটা একটু কমে যাচ্ছে, কমে যাচ্ছে ইন দ্য সেন্স মানে রাজনৈতিক ফ্রন্টে জিনিসটা একটু স্থিমিত হয়েছে সংঘর্ষটা। এই অর্থে যে আপনি দেখবেন ওই যেই কথাটা আপনিও বলেছেন যে ঢাকায় হরতাল হচ্ছে, অবরোধ হচ্ছে, সারা দেশে হরতাল অবরোধ, কিন্তু অলরেডি জেলা শহরগুলোতে বাস ট্রাক সব নেমে গেছে এবং এটা যে হরতাল হচ্ছে বোঝা যাচ্ছে না। কিন্তু যেটা আশঙ্কা করা হচ্ছে সেটা এই নিরাপত্তা বিশ্লেষক মিনুজ্জামানের ভাষায় যে আরেকটা নতুন গ্রহণযোগ্য নির্বাচন যদি না হয় তাহলে একটা লো ইন্টেনসিটি কনফ্লিক্ট থাকবে, এবং যেহেতু বিএনপির কোনো এক্সিট হচ্ছে না, মানে বিএনপি তো আর জাস্ট এটা বলতে পারে না যে আমি সমস্ত কিছু ব্যর্থ হলাম অথবা আমি ফাইট গিভ আপ করলাম, সুতরাং সে জন্য পারে মানে চালিয়ে যাবে, এবং তার চেয়েও বড় চালিয়ে যাওয়ার শক্তি হলো জামাত ইসলাম, যার টাকা আছে, তার ইন্টারন্যাশনাল কানেকশন আছে, সে বিএনপির ঘরে বন্দুক রেখে এখন ফায়ার করছে এবং ফায়ার করার ক্ষমতাও তার আছে, অর্থ বৃত্ত ইন্টারন্যাশনাল কানেকশন। সবচেয়ে বড় কথা হলো যে এইসব লো ইন্টেন্সিটি কনফ্লিক্টে গেরিলা ওয়ারফেয়ার করার জন্য যে রেজিমেন্টেড ক্যাডার লাগে সেই রেজিমেন্টেড ক্যাডার তার আছে, সুতরাং আওয়ামী লীগ সহজে এটাকে শেষ করতে পারবে না। তার উপরে আরেকটা আশঙ্কা সবসময় থেকে যায় যেহেতু এটা একটা মুসলিম প্রধান দেশ, সুতরাং এই যে হেফাজতে ইসলাম আছে, তারপর আপনার এই মাদ্রাসার অসংখ্য ছাত্র আছে, এবং এটা জেনারেলি একটা মুসলিম সেন্টিমেন্ট এখানে আছে, কোন ক্রমে যদি ওই মুসলিম সেন্টিমেন্টটা উত্থান হয়ে জামাতের সঙ্গে যুক্ত হয়ে বিএনপির সঙ্গে যুক্ত হয়ে পথে নেমে আসে, তাহলে এই সমস্ত রাজনীতি উল্টো পাল্টা হয়ে যেটা তীব্র ভিনডিকটিভ রাজনীতি পরে শুরু হবে, ব্যাকল্যাশ যেটা শুরু হবে, তখন যে কি হবে কেউ কেউ বলতে পারে না।
অ্যাডভোকেট সুলতানা কামাল,
এখানে আকাশ যে কথাগুলি বললেন সেটার সঙ্গে একটু যোগ হয়তো করতে পারি আমি, সেটা হলো যে এখন আমাদের যে পরিস্থিতি সেটা অবশ্যই অত্যন্ত একটা, যেটাকে বলে যে আমরা ঠিক সামনে কে আছে সেটা জানি না, এরকম একটা জায়গায় দাঁড়িয়ে আছি। অনেকেই আমাদের কাছে দিক নির্দেশনা দেওয়ার জন্য বিভিন্ন সময় কথা বলতে চাইছেন, কিন্তু আমাদের কাছেও যারা বিভিন্ন ভাবে সাধারণ মানুষের সঙ্গে কাজ করি কিংবা রাজনীতির সঙ্গে যুক্ত আছি, দলীয় রাজনীতি না করলেও নানাভাবে সমাজের নানা উন্নয়ন নিয়ে চিন্তা করছি, আমাদের কাছেও কিন্তু স্পষ্ট কোনো উত্তর এখানটায় নেই। তবে আকাশ যে শঙ্কাটা প্রকাশ করেছেন সেটার অনেক বাস্তব কারণ রয়েছে, কারণ আমরা জানি শুধুমাত্র যে জাতীয়ভাবে এই শক্তিগুলি নিজেদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে তা না, আমাদের কাছে যে তথ্য আছে যে আন্তর্জাতিকভাবেও তারা বাইরে যে নানাভাবে নানা কৌশলে তাদের পক্ষে সমর্থন জোগাড় করার চেষ্টা করছেন, এবং এই বিষয়টা কিন্তু যেটা আকাশ উল্লেখ করেছেন যে আন্তর্জাতিক হয়ে গেছে, যে এখানটায় একটা যদি সন্ত্রাসী উগ্র একটা যে কোনো আদর্শকে ধরে এখানটায় যদি একটা চরম অস্থিরতার সৃষ্টি করার চেষ্টা করে সেটার পিছনে কিন্তু যথেষ্ট কাজ চলছে, যেটাকে বলে যে ব্যাকগ্রাউন্ড ওয়ার্ক, সেই কাজটা কিন্তু চলছে। কাজেই এখন যে কাজটা আমাদের সামনে রয়েছে সাধারণ মানুষের কিংবা যারা সত্যিকার অর্থে দেশকে একটা স্থিতিশীল জায়গায় নিয়ে যাওয়ার জন্য এবং দেশের কল্যাণে রাজনীতি করেন, সেই শক্তিগুলির একত্রিত হয়ে এই বিষয়টা অনুধাবন করে মৌলিক কতগুলি জায়গায় কিন্তু ঐক্যমতে পৌঁছাতে হবে। সেটা এই না যে তত্ত্বাবধায়ক সরকারের নিচে নির্বাচন হবে কি নির্বাচনেই শুধুমাত্র কিন্তু আমাদের গণতন্ত্র সীমাবদ্ধ না, এটা আমাদের মনে রাখতে হবে। এবং আকাশ আরেকটা কথা বলেছিলেন যে একটা বিরাট কিন্তু নীতিগত পার্থক্য এখানটায় কাজ করে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে, বিশেষ করে এখন যারা ক্ষমতাসীন দল এবং যারা এই আন্দোলনের নামে এই কর্মকাণ্ড চালাচ্ছেন তারা এবং তাদের সহদলেরা, তাদের সঙ্গে প্রচুর পার্থক্য রয়েছে কিছু কিছু ক্ষেত্রে। কিন্তু বাংলাদেশের তো কিছু মৌলিক নীতি ছিল, সেই নীতিগুলিতে একত্রিত হওয়ার জন্য হয়তো একটা রাজনৈতিক প্রক্রিয়ার প্রয়োজন আছে, এবং অবশ্যই গণতন্ত্রের সংলাপটা অত্যন্ত একটা জরুরি বিষয়, কিন্তু সংলাপটা হবে কিসের জন্য, যে সাধারণ মানুষকে এই অবস্থা থেকে কি করে নিস্তার দেওয়া যায়, এবং সেটা তারা ইচ্ছা করলেই পারেন, কারণ সাধারণ মানুষ এই অবস্থায় পড়েছে তাদেরই কার্যক্রমের কারণে। সরকারকেও বলছি, বিরোধী দলকেও বলছি, এবং তাদের তারা যদি দাবি করে থাকেন যে তারা জনগণের স্বার্থে রাজনীতি করেন, তাদের এই মুহূর্তে একত্রিত হয়ে ঐক্যমতে পৌঁছে এই অবস্থা থেকে মানুষকে আগে নিস্তার দিতে হবে।
জি জনাব আনোয়ারুল আলম চৌধুরী, আমাদের শ্রোতা স্মিতার প্রশ্ন ছিল যে সাপ্লাই চেইনে ব্যাহত হচ্ছে, এই দিকটির উপর যদি আলোকপাত করেন এবং গার্মেন্টস ক্ষেত্রে কি ক্ষতি, আপনি বলেছেন এ পর্যন্ত কোনো ক্ষতি তেমন হয়নি, এটার উপর যদি আলোকপাত করেন।
ধন্যবাদ। আসলে আপনারা জানেন যে অলরেডি 69 দিন হয়ে গেছে, প্রতিদিন বাংলাদেশে 2700 কোটি টাকা কিন্তু লস হচ্ছে এই ইন্ডাস্ট্রিগুলিতে, ব্যবসাতে। এবং ইকোনমিতে যদি 2700 কোটি টাকা এফডিএ লস হয়, এখন পর্যন্ত প্রায় 200 কোটি টাকা, 2 লক্ষ কোটি টাকা কিন্তু লস হয়ে গেছে। আমি জানি না আকাশ ভাই কি বলেছে, কিন্তু এই যে লস, এটা কিন্তু আমাদের বাজেটের অলমোস্ট লাইক এ হাফ। তার মানেটা হলো যে এই গত 70 দিনে যে ক্ষতি, এটা যত কন্টিনিউ করবে আমরা কিন্তু আস্তে আস্তে অতল গহরে চলে যাব। আজকে যদি আমি ব্যাংকিং এর অবস্থা দেখি, ব্যাংকিং সেক্টরও কিন্তু তার ইনভেস্টমেন্ট করতে পারছে না। ব্যাংকিং সেক্টর বাংলাদেশ সরকারের, বাংলাদেশ ব্যাংকের বন্ড কিনে তাদের ইনভেস্টমেন্ট শো করা হচ্ছে, না হলে 1 লক্ষ কোটি টাকা কিন্তু ওরা খালি বাংলাদেশ ব্যাংকের বন্ডে ইনভেস্টমেন্ট করেছে, এবং তারপরেও তাদের 6000 কোটি টাকা অলরেডি লিকুইডিটি রয়ে গেছে। কিন্তু তার মানে তারা ইনভেস্টমেন্ট করতে পারছে না। আজকে যে ইনভেস্টমেন্ট হচ্ছে না, এটার প্রভাবটা কিন্তু 2-3 বছর পরে কিন্তু আমরা দেখতে পাবো। এবং প্রতিটা লোকাল ইন্ডাস্ট্রি যদি বলেন, ওই যে উনি যে কথাটা বললেন যে উনি মার্কেটিং এ আছেন, শি ইজ রাইট। আজকে লোকাল ম্যানুফ্যাকচারাররা এখন কিন্তু অলমোস্ট তাদের ওয়্যার হাউসে তাদের ফিনিশ গুড ভরে গেছে, তেমনি তাদের প্রোডাকশন লাইন বন্ধ হয়ে যাওয়া শুরু হয়ে গেছে কিন্তু, এবং এর ইম্প্যাক্টটা কিন্তু খুব ভয়াবহ হবে। এবং ব্যাংকিং সেক্টরগুলি আস্তে আস্তে যেহেতু ইনভেস্টমেন্ট করতে পারছে না, ওদের কস্ট অফ ফান্ডও কিন্তু বেড়ে যাবে। আগামীতে এই জিনিসগুলি কিন্তু একত্রিত হয়ে যাবে, এবং একীভূত হয়ে গেলে তখন দেখা যাবে যে বাংলাদেশের ইকোনমি একটা বিরাট চাপের মুখে পড়বে।
আমরা আবার ফিরে আসব, আমরা
6% জিডিপি এখন দেখবো, কারণ বাংলাদেশের সবচেয়ে বিউটি হলো এগ্রিকালচার সেক্টরই কিন্তু কন্ট্রিবিউট করে ক্লোজ টু 4%, এবং ম্যানুফ্যাকচারিং খাত এবং সার্ভিস সেক্টর আর বাদ বাকিগুলি কিন্তু অ্যাড করে। সার্ভিস সেক্টরে বিরাট ধস নেমে গেছে। আজকে কিন্তু রিয়েল এস্টেট বিজনেস দেখা যাচ্ছে যে আর কিন্তু চলতে পারছে না। ঠিক একই জিনিস গার্মেন্ট সেক্টরে, যেখানে গ্রোথ হওয়ার কথা হলো 15%, সেখানে গ্রোথ কিন্তু আমরা দেখছি অনলি 1%। তার মানে দেখি একটা ইন্ডাস্ট্রি যদি গ্রো অবস্থা না থাকে, তার মানে আমি বলতে পারি যে ইন্ডাস্ট্রিগুলি আস্তে আস্তে কিন্তু শ্রিঙ্ক করছে, ওদের প্রোডাকশন শ্রিঙ্ক করছে, এবং ইন্ডাস্ট্রিও কিন্তু একটা সময় আর এটা ক্যারি অন করতে পারবে না। তার একটা মিনিমাম গ্রোথ তার দরকার ফর হার ওন সার্ভাইভাল। এবং ঠিক একই জিনিস এইভাবে করে কিন্তু আসলে মানে ইকোনমিতে ক্ষয় হচ্ছে।
আমরা এই প্রসঙ্গে
যে আমরা ইনভেস্টররা প্রত্যেকে একটা অনিশ্চয়তার মধ্যে কিন্তু তারা যাচ্ছে, তারা জানে না যে তারা কবে নাগাদ এই প্রবলেমটা, এই পলিটিক্যাল ক্রাইসিসটা বন্ধ হবে, আদৌ বন্ধ হবে কিনা। যখন বন্ধ হবে তারপরেও কিন্তু সময় নিবে মানুষকে কনফিডেন্স বিল্ড আপ করতে।
জি জনাব আনোয়ারুল আলম চৌধুরী, আমরা ফিরে আসবো আবার, আমাদের অনেক শ্রোতা অপেক্ষা করছেন, এই জন্য আমরা উত্তরটা যতখানি সংক্ষেপে দেওয়ার সেটার চেষ্টা করব। শ্রোতাদের জানিয়ে রাখি যে আমাদের এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে। আমাদের পরবর্তী প্রশ্নকর্তা কিশোরগঞ্জ থেকে আশরাফুল ইসলাম।
হ্যালো, আমি বাংলাদেশের কিশোরগঞ্জ থেকে আশরাফুল ইসলাম বলছি। একদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যৌক্তিক পরিণতি পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়ে অবরোধে হরতাল কর্মসূচির প্রেস রিলিজ পাঠাচ্ছেন, অন্যদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপি জোটের আন্দোলনকে জঙ্গিবাদের সঙ্গে তুলনা করছেন। তিনি এও বলছেন, যার হাতে মানুষের পুরা গন্ধ তার সঙ্গে কিসের সংলাপ। এ অবস্থায় রাজনীতিকদের এমন বক্তব্য থেকে দেশের সহিংস পরিস্থিতি যে কেউ সহজে আঁচ করতে পারেন, দেশের অস্বাভাবিক পরিস্থিতিতে একজন নাগরিক হিসাবে আমাদের উদ্বেগ প্রকাশের জায়গাও ক্রমশ সংকুচিত হয়ে আসছে। বিজ্ঞ প্যানেলের কাছে আমার প্রশ্ন, এ অবস্থা থেকে উত্তরণ কি আদৌ সম্ভব?
আমাদের আরো কয়েকজন প্রশ্নকর্তা আছেন, তাদের প্রশ্ন একসঙ্গেই নিয়ে নিচ্ছি। নারায়ণগঞ্জ থেকে জেনান পারভিন, হ্যালো।
হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আমি জেনান পারভিন বলতেছি নারায়ণগঞ্জ থেকে। আমার প্রশ্ন হচ্ছে, বর্তমানে বাংলাদেশে যে প্রতিনিয়ত হরতাল অবরোধ দেখে আমাদের সাধারণ জনগণকে দিনের পর দিন পেট্রোল বোমায় ঝলসে মারছে, এতে তো রাজনৈতিক দলের কোনো ক্ষতি হচ্ছে না, ক্ষতি হচ্ছে সেই সব ধর্ষণ পরিবারের। সরকার যদি জনগণের জন্য হয় তাহলে কেন আমাদের প্রতিনিয়ত আতঙ্কের মধ্যে ঘর থেকে বের হতে হয়? এটাই হচ্ছে আমার প্রশ্ন।
ধন্যবাদ। আরো একটি প্রশ্ন আমরা নিয়ে নিচ্ছি পিরোজপুর থেকে, মনিরুজ্জামান নাসিম আলী। হ্যালো,
আমি মনিরুজ্জামান নাসিম আলী বিশ্বাস থেকে বলছিলাম। বাংলাদেশে যে সহিংসতা চলছে এবং এখানে এই সময়কালে শতাধিক ব্যক্তির মারা গেছে পেট্রোল বোমা এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে, অন্যদিকে আন্দোলনকারীদের হাতে, এখানে 17,000 কোটি টাকার সম্পদ বিনষ্ট হয়েছে, 1,00,000 কোটি টাকারও বেশি বিভিন্ন ভাবে অর্থনৈতিক ক্ষতি হয়েছে। এর প্রভাব জনগণের জীবনে সামাজিকভাবে এবং অর্থনৈতিকভাবে যে নেতিবাচক অবস্থার সৃষ্টি করবে এর দায় কে নেবে? এর দায় রাজনৈতিক শক্তিগুলো নেবে, সরকার নেবে, না এদেশের জনগণ এর খেসারত দেবে?
অ্যাডভোকেট সুলতানা কামাল, তিনটি প্রশ্নের মূল বিষয় একই রকম ছিল, উত্তরণ সম্ভব কিনা এবং জনগণের প্রতি যে আক্রমণ হচ্ছে সেটা জন্য সরকার কতখানি দায়ী, এবং আরেকটি হচ্ছে যে এর দায় কে নেবে, জনগণকে কি এর মাশুল দিতে হবে নাকি রাজনৈতিক দলগুলো এর দায় নেবে? অ্যাডভোকেট সুলতানা কামাল,
এর উত্তর বোধহয় আমি কিছুটা আগের প্রশ্নের উত্তরে সূচনা করেছিলাম যে এখন যে ক্ষয়ক্ষতি হচ্ছে সেটার বিপরীতে আমাদের কি করণীয় আছে কিংবা এটা থেকে উত্তরণ সম্ভব কিনা। এখন উত্তরণটা আমরা কিভাবে চিন্তা করতে পারি সেটাও একটা প্রশ্ন, যে উত্তরণটা ঘটাবে কারা? যারা এটার মূল অ্যাক্টর তাদের, তারাই তো এটার থেকে উত্তরণ ঘটাবার পথগুলি আমাদের সামনে খুলে দিতে, মানে খুলে দেওয়ার কথা, তাদেরই দায় দায়িত্ব নেওয়ার কথা। এখানে দায় দায়িত্বের কথা এসেছে, দায় দায়িত্ব যদি নিতে হয় অবশ্যই সরকারের নির্দিষ্ট কতগুলি দায় দায়িত্ব থাকে, সেটা হচ্ছে জনগণের নিরাপত্তা বিধান করা, তাদের যাতে দৈনন্দিন জীবনযাপনটা নির্বিঘ্নে তারা করতে পারে সেটার একটা নিশ্চয়তা বিধান করে রাখা, এবং সেটার জন্য তার হাতে যে ক্ষমতা আছে, এখতিয়ার আছে, সেটার মধ্যে থেকেই তাকে সেই কাজটা করতে হবে, এবং যথেষ্ট ক্ষমতা সবসময় জনগণই সরকারকে দিয়ে থাকে। এবং অপরদিকে রাজনীতি যারা করেন তারাও কিন্তু শুধু সরকারে নাই বলেই যথেচ্ছাচার করতে পারেন না, তাদেরও নিশ্চয়ই জনগণের প্রতি কিছু দায় দায়িত্ব আছে। সেই দায় দায়িত্ব যদি তারা পালন না করেন সেটাও তাদেরকে বুঝতে দিতে হবে, এবং সেটা তাহলে কারা বুঝতে দিতে পারে? বুঝতে দিতে পারে জনগণ। আজকে যারা প্রশ্ন করছেন তাদের প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখেই বলছি যে এই সমস্ত ঘটনার প্রেক্ষিতে আমাদের কি করণীয় আছে, নাগরিক সমাজের কি করণীয় আছে, আমরা সেই বিষয়ে কতখানি কথা বলছি কিংবা কোন আমাদের যার যার অবস্থান থেকে কোন রকম পদক্ষেপ নিচ্ছি কিনা। এখন কথা হলো যে হ্যাঁ, জনগণ তো নিজে নিজে অনেক পদক্ষেপ নেয় না, তাদের একটা হয় প্ল্যাটফর্মের দরকার হয়, কিছু নেতৃত্বের দরকার হয়, সেটা তো অবশ্যই হয়, কিন্তু তারপরেও একেবারে ব্যক্তিগত পর্যায়েও তো মানুষের কিছু দায় দায়িত্ব থাকে, সেটাও আমরা কতখানি পালন করছি একটা সামাজিক দায় দায়িত্ব হিসাবে। সেখানটা আমাদের যদি বলার কিছু থাকে আমরা বলছি কিনা, আমাদের করার কিছু থাকে আমরা করছি কিনা, যতক্ষণ পর্যন্ত আমরা নিজেরাও কিছু দায় দায়িত্ব না নিব, তখন অন্যকে যদি সারাক্ষণ বলতে থাকে যে এটা তোমার দায় দায়িত্ব, এটা তোমার দায় দায়িত্ব, আমার দায় দায়িত্ব যে আমি পালন করলাম না সেটার জবাবদিহি আমি কার কাছে করবো? সেই জন্য আমার কথা হলো যে এটা থেকে উত্তরণ ঘটাতে হলে আমাদের প্রত্যেককে এই ব্যাপারে সোচ্চার হতে হবে, এবং আমরা যে এই ধরনের রাজনীতি চাই না, এই রাজনীতিকে প্রত্যাখ্যান করি, সেখানে তারা সরকারেই থাকুক কিংবা বিরোধী দলেই থাকুক, কিংবা বিরোধী দল আনুষ্ঠানিকভাবে না হলেও কোনো একটা জায়গা থেকে রাজনীতিতে প্রভাব বিস্তার করতে পারে সেরকম অবস্থানে থাকলে তাদেরকে স্পষ্ট জানিয়ে দিতে হবে, এবং জনগণের হাতে তো সেই ক্ষমতা আছে, আমরা নির্বাচন করি, আমরা ভোটের মাধ্যমে তাদেরকে এটা জানান দিতে পারি, যদি ভোটের সুযোগ না পাই বিভিন্ন আন্দোলনের মাধ্যমে আমরা জানিয়ে দিয়েছি এর আগে, কিন্তু অন্তত যার যার জায়গা থেকে তো আমরা সেই কথাটা এখন বলতে পারি, তাহলে তো জনগণ নিজেরাও শক্তিশালী বোধ করে।
জি অধ্যাপক আকাশ,
এটা হচ্ছে সবচেয়ে কঠিন প্রশ্ন, এটার উত্তর দুইভাবে দেওয়া যায়, একটা হলো কি হওয়া উচিত আর একটা হলো কি আসলে হবে। আমি প্রথমে কি আসলে হবে সেই মডেলটা আগে একটু, আমার যে একটা রাজনৈতিক সায়েন্টিস্ট হিসাবে বা অর্থনৈতিক বিশ্লেষক হিসাবে যেটা যে ভ্যারিয়েবল গুলোর উপর এটা ডিপেন্ড করছে সেটা একটু বলে দিই। আমি একটা বক্তৃতায় অনেক সময় বলেছি যে এ বি সি ডি ই মডেল চলছে বাংলাদেশে, এই মডেলটার ব্যাখ্যাটা এরকম যে এ আর বির মধ্যে একটা অ্যান্টাগনিস্টিক কন্ট্রাডিকশন হচ্ছে, যেহেতু এটা অ্যান্টাগনিস্টিক সুতরাং এখানে আলাপ আলোচনা সংলাপ এসব বোধহয় আর হবে না, তাহলে এটার সলিউশন কি হবে? সলিউশন হবে কোন একজন জিতবে, কোন একজন লোক হারবে, এখন কে জিতবে? আমি বলেছি যে এ আর বি মোটামুটি একটা ভারসাম্য আছে, সুতরাং এটা দুজনের শক্তিতে খেলায় কে জিতবে এটা বলা মুশকিল, কিন্তু সি এখানে একটা ভ্যারিয়েবল মানে ক্যান্টনমেন্ট, সে কোন দিকে থাকছে সেটা হলো ইম্পর্টেন্ট, যেহেতু এখন পর্যন্ত সি এর দিকে আছে সুতরাং বি হেরে যাওয়ার সম্ভাবনাই বেশি, এখন বি হেরে গেলে ডির কি লাভ, সি আর এ একত্র হয়ে জিতলে ডি মানে ডেমোস বা জনগণ, জনগণের কি লাভ? জনগণ তো আরো অনেক কিছু চায়, গণতন্ত্র চায়, অর্থনৈতিক উন্নতির প্রক্রিয়াটা অব্যাহত রাখতে চায়, রাজাকার মুক্ত বাংলাদেশ চায়, বিকল্প একটা সৎ নেতৃত্ব চায়। তো ডির লাভ কি হবে? ডির তাহলে একটা ই দরকার হবে, আইনস্টাইন দরকার হবে, যাকে বিকল্প হিসাবে সে নিয়ে আসতে পারে। যেটা সুলতানা কামাল বলতে চাইলেন যে ডি উচিত একজন কাউকে তৈরি করা, সেটা একটা। এখন সেটাও আমি লং টার্মে দেখি না, যে সেটা তো লং টার্ম টাস্ক। শর্ট টার্মে কি হবে? শর্ট টার্মে আমি মনে করি যে দের আর ফোর অল্টারনেটিভস, এক দুই তিন চারটা। একটা হতে পারে যে হাসিনা জিতে গেল, জিতে গিয়ে একটা অথরিটেরিয়ান ডেভেলপমেন্টের মডেল এসে চলে গেল, অনেক দেশে সেটা হয়েছে। সেতে গণতন্ত্র থাকবে না, একটা বেনেভোলেন্ট ডিক্টেটরশিপ থাকবে, হয়তো উন্নয়নের ধারাটা অব্যাহত থাকবে। এটা একটা পসিবিলিটি। সেকেন্ড একটা পসিবিলিটি হলো যে না, ফান্ডামেন্টালিস্টরা, বিদেশি শক্তি, বিএনপির মানে ভেঙে যাওয়া কোমর সব সহ তারা একটা সাংঘাতিক একটা আন্দোলন করলো এবং একটা হইচই লাগিয়ে দিল, বোমা বিস্ফোরণ করে একটা বিরাট পরিস্থিতি সৃষ্টি করলো এবং বাংলাদেশ একটা ফেইল স্টেটের দিকে আস্তে আস্তে এগিয়ে গেল। আরেকটা হতে পারে যে না, এই দুই দলের দ্বন্দ্ব এমন চরম পর্যায়ে পৌঁছালো যে আর্মি ঠিক করলো যে অনেক হয়েছে, এবার আমি ইন্টারভেন করবো। তাহলে একটা অথরিটেরিয়ান স্টেট ব্যাকড বাই আর্মি, সেটা বা ডাইরেক্টলি ডাইরেক্টলি ডিরেক্টেড বাই আর্মি, সেটা চলে আসতে পারে এবং সেইটা হবে মাইনাস টু, দুই দলকে তারা সমানে হিটাবে এবং ঠিক করে নেবে। আর লাস্ট যেটা আইডিয়াল ইকুইলিব্রিয়াম, সেটা হচ্ছে যে বিএনপির মধ্যে থেকে জামাতি অংশটা বার হয়ে গেল। বিএনপি ঠিক করলো যে জামাতের সঙ্গে আমার সখ্যতা আমি রাখবো না, নতুন বিএনপি তৈরি হলো জামাতকে, এবং একটা ঐক্যমত হলো আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে যে স্বাধীনতার ফান্ডামেন্টালস আমরা অস্বীকার করবো না, যুদ্ধাপরাধের বিচার হবে, জামাত নিষিদ্ধ ঘোষিত হবে। তখন স্বাধীনতার পক্ষের শক্তিই ক্ষমতায়, স্বাধীনতার পক্ষের শক্তিই প্রধান বিরোধী দল, এরকম একটা অল্টারনেটিভ হলে আবার একটা স্টেবিলিটি হবে।
জি, আমরা পরবর্তী প্রশ্নে যাচ্ছি, যশোর থেকে শ্রাবণী সুর। হ্যালো।
হ্যালো, আমি বাংলাদেশের যশোর থেকে শ্রাবণী সুর বলছি। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, বিগত 5 জানুয়ারি থেকে আজ পর্যন্ত বাংলাদেশের সাধারণ মানুষ, শিক্ষার্থী, ব্যবসায়ীরা সবাই জিম্মি হয়ে আছে। রাস্তায় বেরুলেই পেট্রোল বোমায় ঝলসে দেওয়া হচ্ছে নিরীহ পথচারীকে, একটা স্বাধীন সার্বভৌম দেশকে শ্মশান ভূমিতে পরিণত করতে যারা ভূমিকা রাখছে, যারা আজ আগামী প্রজন্মকে মেধাশূন্য করতে এসএসসি পরীক্ষাকে বাধাগ্রস্ত করছে, তাদের বিরুদ্ধে কেন মানবাধিকার বিরোধী কর্মকাণ্ডের জন্য আইন প্রণীত হচ্ছে না বা কেন হবে না? প্যানেলের কাছে আমার প্রশ্ন দ্বিতীয়, বর্তমানে দেশের সব এমপিও সরকার দলীয়, ফলে যেখানে সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটুক না কেন, কারা ঘটাচ্ছে তা বের করা এই তথ্য প্রযুক্তির যুগে খুব একটা জটিল বিষয় নয়। সরকারের সদিচ্ছা থাকলে এই পেট্রোল বোমা হামলার সাথে জড়িত এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িতদের ধরে ফেলে দেশের এই শ্বাসরুদ্ধকর পরিস্থিতি থেকে জনগণকে মুক্তি দেওয়া খুবই কি জটিল বিষয়? ধন্যবাদ সকলকে।
আরো একটি প্রশ্ন নিয়ে নিচ্ছি, এখানে ম্যারিল্যান্ডের জার্মান টাউন থেকে মারুফ রহমান। হ্যালো।
হ্যালো, মারুফ রহমান বলছি জার্মান টাউন ম্যারিল্যান্ড থেকে। আজকের বাংলাদেশের রাজনীতির নামে যা হচ্ছে তাকে বড় দুই দলের ঘৃণা বিদ্বেষে বহিঃপ্রকাশ করা তার কিছু বলা যায় না। এই ঘৃণা এখন এমন একটা পর্যায়ে পৌঁছেছে যে বড় দুই দল এখন একে অপরকে চিরতরে ধ্বংস করতে প্রস্তুত। তাদের এই যুদ্ধে এই যে পেট্রোল বোমা, গাড়িতে আগুন, এর শিকার হলো নিরীহ মানুষ আর দেশের অর্থনীতি। বাংলাদেশের রাজনীতি দেশের অর্থনীতিকে সবসময় এগিয়ে নিয়ে চাইতে পেছনে টেনেছে বেশি। আজকের যতটুকু উন্নতি দেখছেন তার সিংহভাগের কৃতিত্বই কিন্তু প্রাইভেট সেক্টরের। ইতিহাস বলে একমাত্র সামরিক শাসন আর ক্রিকেটই আমাদের বড় দুই দল তথা দেশকে একত্র করতে পেরেছে। আমরা সামরিক শাসনকে সমর্থন করি না, কিন্তু ক্রিকেটকে করি। সুতরাং বাংলাদেশের এই দেউলিয়া রাজনীতিকে প্রত্যাখ্যান করে ক্রিকেটকে উৎসাহিত করা উচিত নয় কি? দ্বিতীয়ত, যে কোনো প্রকারেই হোক, দেশে যদি সরকারের পরিবর্তন হয়, যেটা বিরোধী দল চাইছেন, এবং তারা যদি ক্ষমতা আরোহণ করতে পারেন, তাতে রাজনীতিতে অর্থনীতিতে গুণগত কোনো পরিবর্তন হবে কিনা? ধন্যবাদ।
ধন্যবাদ আপনাকেও। শ্রাবণী সুরের একটা প্রশ্ন ছিল যে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করছেন, পেট্রোল বোমা ছাড়ছে ইত্যাদি, তাদের বিরুদ্ধে মানবতা বিরোধী কর্মকাণ্ডে অংশ গ্রহণের জন্য কেন কোনো আইন প্রণীত হচ্ছে না? অ্যাডভোকেট সুলতানা কামাল।
শ্রাবণী ঈশ্বরের প্রশ্নের উত্তরে এই কথাটা বলতে পারি যে এই ধরনের অপরাধের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার কিন্তু যথেষ্ট আইন আমাদের দেশে রয়েছে। আমাদের ফৌজদারি যে আইন রয়েছে সেটার ভিতরে রয়েছে। এছাড়াও আমাদের একটা অত্যন্ত কঠিন আইন রয়েছে, যেটাকে বলা হয় যে সন্ত্রাস বিরোধী আইন। ইত্যাদি আইনের কিন্তু সঠিক প্রয়োগ কোথাও নাই। আমাদের ফৌজদারি আইনের মাধ্যমেই যে অপরাধগুলি সংঘটিত হচ্ছে সেটার মোকাবেলা করা সম্ভব, যদি সৎভাবে সেগুলির প্রতি দৃষ্টিপাত করা হয়। সেটা করা হচ্ছে না একদিক থেকে, আরেকটা হচ্ছে আমাদের অদক্ষতা রয়েছে, যাদের হাতে এই ক্ষমতা রয়েছে তাদের পক্ষ থেকে। নয়তো অভিজিতের মতন একটি ছেলে বইমেলা থেকে বার হয়ে এত মানুষের সামনে এবং কিছু দূরেই পুলিশের গাড়িতে পুলিশ বসে অপেক্ষা করছিল, যারা সেখানটা নিরাপত্তা ডিউটিতে রয়েছে, সেই পুলিশের গাড়ির কয়েক গজের মধ্যে অভিজিত নৃশংসভাবে নিহত হলো, এরকম নৃশংস হত্যাকাণ্ডের শিকার হলো, তারা কিছু করতে পারলো না। এই যে অদক্ষতা, এই যে একটা তাদের দায়বদ্ধতার প্রতি উদাসীনতা, এবং সবচেয়ে বড় কথা হলো যে আমাদের দেশে যে আইনগুলি রয়েছে সেগুলি অপপ্রয়োগ অনেক বেশি হয় কিন্তু সত্যিকার প্রয়োগ হয় না। তাদের নতুন আইন বানাবার আসলে এখানে কোনো প্রয়োজন নেই, সেই আইন দিয়েই মোকাবেলা করা সম্ভব।
জি, শ্রাবণী সুরের দ্বিতীয় প্রশ্নটি ছিল সংসদ সদস্যদের ব্যর্থতা সংক্রান্ত, যে তাদের নিজ এলাকায় আইন শৃঙ্খলা ক্ষেত্রে তাদের ভূমিকা অত্যন্ত নগণ্য। আনোয়ারুল আলম চৌধুরী,
দেখেন যারা সংসদ সদস্য মেজরিটি তো আর নট অ্যাকাউন্টেবল, তারা তো এমনি বিনা প্রতিদ্বন্দ্বিতাই কিন্তু সংসদ সদস্য হয়ে গেছেন। সুতরাং উনি যখন ওনার ওখানে ভোটই চাইতে হয় নাই তো উনি তো ওনার কাছে অ্যাকাউন্টেবল না। আর ইদানিং দেখা যাচ্ছে যে ওনারা ঢাকার মধ্যেই কিন্তু সবাই অবস্থান করছে, তার মানে দে হ্যাভ নো কমিটমেন্ট। যে প্রশ্নটা এর আগেও আসছিল যে আসলে বাংলাদেশে এখন যেটা রাজনীতি, এই রাজনীতি কি অর্থনীতির জন্য না রাজনীতি দলের জন্য? রাজনীতিটা কিন্তু দলের জন্য হয়ে গেছে কিন্তু, এবং সেটাই কিন্তু আমাদের জন্য একটা দুর্ভাগ্য। এবং এটা রাজনীতিটা, রাজনীতিবিদরা যখন ভোটে যান তখন ওনারা কিন্তু আমাদেরকে বলেন নিশ্চয়তা দিবেন, জানমালের নিরাপত্তা দেওয়া হবে, অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রসার ঘটানো হবে, কিন্তু বাস্তবে ওনারা কিন্তু ওই জায়গায় আর অবস্থান করছেন না। ওনারা করছেন না বলেই ওনারা দলের জন্য হয়ে যাওয়াতে কিন্তু ওনাদের যে আমাদের প্রতি রেসপন্সিবিলিটি সেটা পালন করাটা ওনাদের কাছে মুখ্য হচ্ছে না। ততক্ষণ পর্যন্ত এগুলি না হবে ততক্ষণ পর্যন্ত ওনারা সেই দায়বদ্ধতা কিন্তু ওনাদের ঘাড়ের মধ্যে আসবে না। সেকেন্ড হলো, আজকে বাংলাদেশের জন্য এখন সবচেয়ে ইম্পর্টেন্ট হয়ে গেছে ইনস্টিটিউশনগুলি। রাজনীতির দ্বন্দ্ব কিন্তু একটা সময় থেমে যাবে, একটা সময় হয়তো একটা সমঝোতা আসবে, কিন্তু আমাদের যে ইনস্টিটিউশনগুলি রয়ে গেছে, আজকে যদি আমি বলি জুডিশিয়ারি, আজকে ব্যুরোক্রেসি, আজকে এডুকেশন, আজকে ইলেকশন কমিশনার, সবার জন্য একটা ইন্ডিপেন্ডেন্সি থাকা দরকার এবং এগুলি আরো স্ট্রং হওয়া,
আমরা
তাহলে কিন্তু সবাই
আমরা জানি যে আগামীকাল একটা ম্যাচ হতে যাচ্ছে ভারত এবং বাংলাদেশের মধ্যে। আর দ্বিতীয় প্রশ্ন ছিল যে বিরোধী দল যদি ক্ষমতায় আসেও তাতে রাজনীতিতে অর্থনীতিতে গুণগত কোনো পরিবর্তন আসবে কিনা। অধ্যাপক আকাশ, সংক্ষেপে, খুব সংক্ষেপে
উৎসাহিত করা উচিত, কারণ ক্রিকেট একটা ইস্যু যেটাকে কেন্দ্র করে বিএনপি সাপোর্টার এবং আওয়ামী লীগ সাপোর্টার একসঙ্গে হাততালি দেয়, যেটা একটা রেয়ার ঘটনা। আর দ্বিতীয় যেটা বললেন আপনি যে বিএনপি ক্ষমতায় আসলে, বিএনপি তো ক্ষমতায় আসার প্রশ্ন খুবই মানে একটু কি বলে অনিশ্চিত, কারণ আমি আগে বিশ্লেষণে যা বলেছি। আর আসলে এটা হবে না এই কারণে, কোনো মৌলিক কোনো পরিবর্তন হবে না এই কারণে যেটা পারভেজ আলম বলতে চেষ্টা করলেন যে ইনস্টিটিউশন, আসলে বাংলাদেশের ইকোনমি আমি আগেই বলেছি এখন 6%, কিন্তু তার পটেনশিয়ালিটি ছিল 8% 9% হওয়ার এবং মধ্য আয়ের দেশ হওয়ার। এই পটেনশিয়ালিটিটা তো আগেও রিয়ালাইজড হয়নি, আমরা 6% গত মানে এইসব রাজনৈতিক হরতাল টরতাল হওয়ার আগেও তিন চার বছর 6% এর মধ্যে ছিল। কেন? কারণ ইনস্টিটিউশনাল কনস্ট্রেন্ট। সেটা কি? এখানে একটা ট্রয়কা তৈরি হয়েছে, একটা ত্রয়ী শক্তি, একটা ত্রিভুজ, তার এক মাথায় থাকে অসৎ রাজনীতি, আরেক মাথায় থাকে অসৎ আমলা, আরেক মাথায় থাকে অসৎ প্রাইভেট সেক্টর। এই তিনের যে সম্মিলন, আমি প্রাইভেট সেক্টরের মধ্যেও সৎ লোক আছে, রাজনীতিবিদের মধ্যেও
আমরা একদম
আমলার মধ্যেও সৎ আছে, কিন্তু এই তিন অসৎ
আমরা অনুষ্ঠানের প্রান্তিক পর্যায়ে পৌঁছে গেছি।
এই ডমিনেন্স যতক্ষণ থাকবে ততক্ষণ কোনো সমাধান হবে না।
হ্যাঁ, অ্যাডভোকেট সুলতানা কামাল, অধ্যাপক মাহবুবুল মোকাদ্দেম আকাশ এবং জনাব আনোয়ারুল আলম চৌধুরী, আপনাদের অসংখ্য ধন্যবাদ হ্যালো ওয়াশিংটনের এই সংকলনে যোগ দেওয়ার জন্য। আমাদের হ্যালো ওয়াশিংটনের এই পর্ব এখানেই শেষ হল।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।